বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রুসুল আফা ইন মাতা আও কুতিলা ইনকালাবতুম আলা আকাবিকুম ওয়ামান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআন ওয়া সায়াজজি
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবি পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 30 জানুয়ারি, 16 মাঘ এবং ফার্সি 10 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন গাজা সীমান্তে মানবিক সহায়তার চালান প্রবেশে উগ্র ইহুদিবাদীদের বাধা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান 10 বলে TIB-র রিপোর্ট প্রকাশ সম্পর্কে আমাদের বিশেষ সংবাদদাতার পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সব কিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম, নিষেধাজ্ঞার মধ্যেও বেসরকারি খাতের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। ইরানের সাথে যুদ্ধ চায় না আমেরিকা, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি। দ্বাদশ সংসদ তথাকথিত, বিরোধী দল সাজানো, এ সংসদ জনগণের নয়, মন্তব্য বিএনপি নেতা রিজভীর। এবং এনআরসি চালু করতে না দেওয়ার ব্যাপারে জীবন বাজি অঙ্গীকার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামিনেই বলেছেন, ইরানের বেসরকারি খাতে উৎপাদনের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলো উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। এটা একটা গুরুত্বপূর্ণ খবর, কারণ এই উন্নয়ন, অগ্রগতি ও প্রবৃদ্ধি এবং এই খাতে যেসব কাজ হয়েছে তার সবই হয়েছে নিষেধাজ্ঞার মধ্যে। আজ ইরানের উৎপাদন খাতে সক্রিয় ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাতে তিনি একথা বলেন। সর্বোচ্চ নেতা বলেন, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বেসরকারি খাতের এই চেষ্টা প্রচেষ্টা আশাব্যঞ্জক এবং এই খাত 5 সালা পরিকল্পনার কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্থাৎ জাতীয় প্রবৃদ্ধি 8% পৌঁছে দিতে সক্ষম। তিনি আরও বলেন, দেশীয় উৎপাদন সক্ষমতা বিষয়ক যে প্রদর্শনীটি গতকাল পরিদর্শন করেছি তা ছিল অত্যন্ত উদ্দীপনাদায়ক এবং বিশেষভাবে লক্ষণীয়। আমার মনে হয় আমরা এই প্রদর্শনীকে ইরানের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত কর্তৃত্ব ও সাফল্যের উদাহরণ হিসেবে উপস্থাপন করতে পারি। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে কোনো রকমের যুদ্ধে জড়াতে চায় না তার দেশ। জর্দানের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় আমেরিকার অন্তত 3 সেনা নিহত ও 30 জন আহত হওয়ার পর জন কার্বি ওই বক্তব্য দিলেন। গতকাল তিনি সংবাদ ব্রিফিংয়ে বলেন, সিরিয়া সীমান্তবর্তী জর্দানের টাওয়ার 22 সামরিক ঘাঁটিতে যে হামলা হয়েছে তার কার্যকর প্রতিক্রিয়া দেখাবে আমেরিকা। তবে তিনি জোর দিয়ে বলেছেন, সম্ভাব্য জবাবের অর্থ ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়া নয়। তিনি আরও বলেন, আমরা ইরানের সাথে যুদ্ধ চাই না, মধ্যপ্রাচ্যে আমরা বৃহত্তর কোনো সংঘাত চাইছি না। জন কার্বি তাঁর ভাষায় দাবি করেন, আমেরিকা মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা, নিরাপত্তা এবং সমৃদ্ধি চায়। সে কারণে মার্কিন সেনাদের উপর এ ধরনের হামলা বন্ধ হওয়া উচিত। জর্দানের সামরিক ঘাঁটিতে হামলার জন্য ইরানের সাথে সম্পর্কযুক্ত প্রতিরোধ যোদ্ধাদের দায়ী করেছে আমেরিকা, তবে এই হামলার সাথে কোন রকমের সম্পর্ক থাকার কথা প্রত্যাখ্যান করেছে ইরান। নয়া অর্থনৈতিক জোট ব্রিক্সের সদস্য দেশগুলোর প্রতিনিধিদের প্রথম বৈঠক আজ মস্কোয় শুরু হয়েছে। ওই জোটের নয়া সদস্য হিসেবে ইরানও বৈঠকে যোগ দিয়েছে। ব্রিক্সের নয় সদস্য দেশের উপ পররাষ্ট্রমন্ত্রীগণ ওই বৈঠকে যোগ দিয়েছেন। 1990-এর দশকের মাঝামাঝি সময়ে মার্কিন একাধিপত্যবাদের স্বর্ণযুগে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার ইংরেজি নামের আদ্যক্ষর যোগে গঠিত হয়েছিল ব্রিক্স। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে 15তম ব্রিক্স সম্মেলনে ওই অর্থনৈতিক ব্লকে ইরানের আনুষ্ঠানিক সদস্যপদ নিশ্চিত হয়। ব্রিক্সের বৈঠক আজ থেকে তিন দিন চলবে। চলতি 2024 সালের শুরুতে যে পাঁচটি দেশ ব্রিক্সের নতুন সদস্য হয়েছে তারাও এই বৈঠকে যোগ দিয়েছেন। নতুন সদস্য দেশগুলোর মধ্যে থেকে আজকের বৈঠকে যোগ দিয়েছে ইরান, আরব আমিরাত, মিশর এবং ইথিওপিয়া। ব্রিক্সের পরিকল্পনা ও কর্মসূচি নিয়ে তারা তিন দিনেও ওই বৈঠকে মত বিনিময় করবেন। ব্রিক্সের মস্কো বৈঠকের উদ্বোধন করেন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। বৈঠকের আজকের অধিবেশনের মূল প্রতিপাদ্য ছিল শক্তি, গবেষণা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ক্ষেত্রে ব্রিক্স সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা কাঠামোর উপস্থাপনা। আগামীকাল ব্রিক্স দেশগুলোর প্রতিনিধিদের বৈঠকের দ্বিতীয় দিনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বক্তব্য রাখবেন। আন্তর্জাতিক ব্যবস্থায় বহুপাক্ষিকতার ভিত্তি হিসেবে কৌশলগত অংশীদারিত্বের ব্যাপারে তিনি তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন বলে কথা রয়েছে। চীন বলেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা বন্ধের বিষয়ে হেগের আন্তর্জাতিক বিচার আদালত যে রুলিং দিয়েছে তা কার্যকরভাবে বাস্তবায়নের আশা করছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল বলেন, গাজার বেসামরিক জনগণকে রক্ষার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যাপক উদ্বেগ দূর করা এবং গাজার চলমান উত্তেজনা ও মানবিক সংকট অবসানের জন্য শুক্রবার হেগের আদালত এই রুলিং দিয়েছে। ওয়াং ওয়েনবিন জোর দিয়ে বলেন, চীন বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে পরিচালিত সব ধরনের হামলার ঘটনার নিন্দা জানায় এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের প্রতিটি পদক্ষেপের বিরোধিতা করে। গত শুক্রবার হেগের আন্তর্জাতিক আদালত গাজায় গণহত্যা ঠেকানোর জন্য ইসরায়েলকে সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। এছাড়া সেখানে পর্যাপ্ত পরিমাণে মানবিক ত্রাণ সহায়তা পৌঁছানোর সুযোগ দেওয়ার কথা বলেছে। আন্তর্জাতিক বিচার আদালতের এই রুলিং আইনগতভাবে মেনে চলতে ইসরায়েল বাধ্য, কিন্তু বাস্তবতা হচ্ছে রুলিং বাস্তবায়নের জন্য কোন সুনির্দিষ্ট পদক্ষেপের কথা বলা হয়নি। চীন আরও বলেছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান গণহত্যা বন্ধের বিষয়ে হেগের আন্তর্জাতিক বিচার আদালত যে রুলিং দিয়েছে তা কার্যকরভাবে বাস্তবায়নের আশা করছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন গতকাল একথা বলেছেন। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের দ্বাদশ সংসদকে তথাকথিত বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রিজভী। তিনি আরও বলেছেন, বিরোধী দল ও সাজানো, এ সংসদ জনগণের নয়। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
দ্বাদশ সংসদকে তথাকথিত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বাংলাদেশের 18 কোটি মানুষ এবং গণতান্ত্রিক বিশ্ব ঘৃণাভরে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, এ সংসদ জনগণের নয় বলেও মন্তব্য করেছেন তিনি। আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। রিজভী বলেন, বর্তমান সংসদের সব সদস্যই এক দলের, বিরোধী দল কারা হবে, তারা কে কি বলবে, কে কি করবে, স্বতন্ত্র লীগের ভূমিকা কি হবে, সব কিছুই পুতুল খেলার মতো সাজানো।
দাবি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ইতিহাসে দ্বিতীয় বাকশালীয় সংসদের পরস্পর যাত্রা শুরু হচ্ছে। পৃথিবীতে অদ্ভুত সরকারের অভিনব কিসিমে অদ্ভুত এই সংসদের সব সদস্যই এক দলে, বিরোধী দল কারা হবে, তারা কে কি বলবে, করবে, স্বতন্ত্র লীগের ভূমিকা কি হবে, সবকিছুই
অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে পেশাজীবী পরিষদের মানববন্ধনে অংশ নিয়ে বিএনপি স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, পুলিশের লাঠি দিয়ে জনগণকে বেশি দিন দমিয়ে রাখা যাবে না। এর আগে রাজধানী সহ সারা দেশে কালো পতাকা মিছিল করেছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বিহারে পরিচালিত জাতি সুমারি নিয়ে একটি বড় দাবি করেছেন। তিনি আজ বিহারের সমাবেশে বক্তব্য রাখার সময় বলেন, আমি মুখ্যমন্ত্রী নীতিশজিকে স্পষ্ট বলেছিলাম, আপনাকে বিহারে বর্ণ সুমারি করতে হবে, আমরা আপনাকে কোনো ছাড় দেব না। আরজেডি এবং আমরা নীতিশজিকে চাপ দিয়ে এই কাজটি করেছে। এখন বিজেপি থেকে চাপ এসেছে। বিজেপি চায় না দেশবাসী জানুক কত মানুষ পিছিয়ে আছে, কত দলিত আছে। বিজেপি সামাজিক ন্যায় বিচার নিয়ে কথা বলতে চায় না। বিজেপি তাকে পালানোর জন্য পেছনে দরজা দিয়েছে। জনগণকে সামাজিক ন্যায় বিচার প্রদান করা আমাদের জোটের কাজ এবং এজন্য আমাদের নীতিশজির প্রয়োজন নেই। এনআরসি চালু করতে না দেওয়ার ব্যাপারে জীবনবাজি অঙ্গীকার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
আমরা সবাই নাগরিক, আমার জীবন থাকতে বাংলায় এনআরসি চালু করতে দেব না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ মঙ্গলবার উত্তর দিনাজপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় বিজেপি সরকারকে টার্গেট করে ওই মন্তব্য করেন। তিনি সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিকপঞ্জী, এনআরসি, অভিন্ন দেওয়ানি বিধেয় ইত্যাদি ইস্যুতে কেন্দ্রীয় সরকারের ভূমিকার সমালোচনা করেন।
আমরা সবাই নাগরিক, আমরা বাংলায় এনআরসি চালু করতে দেব না, দেব না, দেব না, আগেও দিইনি, এখনো দেব না, যতদিন থাকবে মোর প্রাণ। মনে রাখবেন, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তুর শক্ত, আমরা ভয় পাই না।
মমতা বলেন, ওরা আবার বলছে এনআরসি করব, আবার বলছে ইউনিফর্ম সিভিল কোড চালু করব, আবার বলছে একতন্ত্র চলবে, গণতন্ত্র নয়, আপনারা কি এসব চান? বর্ডার এলাকায় বিএসএফ বলছে আমার কার্ড নিতে হবে, বলবেন তোমাদের এখতিয়ার নেই, এটা রাজ্য সরকারের এখতিয়ার। নাগরিকত্ব প্রসঙ্গে মমতা বলেন, আমার আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আমরা সবাই এদেশের নাগরিক। সম্প্রতি কেন্দ্রীয় বিজেপি সরকারের মন্ত্রীরা খুব শীঘ্রই সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ চালু করার কথা বলেছেন। সম্প্রতি একটি সভা থেকে এক সপ্তাহের মধ্যে সিএএ কার্যকর করার দাবি করেছেন বিজেপি এমপি ও কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তার ঠিক পরে মুখ্যমন্ত্রী মমতার মুখে উঠে এসেছে সিএএ এনআরসি বিরোধিতার প্রসঙ্গ। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির বিশেষ আদালত। আজ রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে করা কূটনৈতিক তারবার্তা ফাঁসের মামলায় তাদের ওই কারাদণ্ড দেওয়া হয়। ইমরান খানের দল তেহরিকি ইনসাফের প্রভাবশালী নেতা সিনেটর আলী জাফর বলেছেন, এই রায় পুরোপুরি একতরফা এবং খুব শীঘ্রই এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। আদালতে ব্যক্তিগত আইনজীবীর উপস্থিতি নিশ্চিত করার সুযোগ দেওয়া হয়নি বলে ইমরান খানের দলের নেতাকর্মীরা অভিযোগ করেছেন। আগামী 8 ফেব্রুয়ারি পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হবে, এর মাত্র এক সপ্তাহ আগে এই রায় দিলেন আদালত। ইমরান খানের দল তেহরিকি ইনসাফ তাদের প্রতীক ছাড়াই নির্বাচনে অংশ নিচ্ছে। দল নিবন্ধন আইন লঙ্ঘনের দায়ে এর আগে এই দলের প্রতীক বাতিল করে দিয়েছে সে দেশের নির্বাচন কমিশন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তাকে ক্ষমতা থেকে উৎখাতের প্রমাণ হিসেবে একটি তার বার্তা ফাঁস করতে চেয়েছিলেন বলে মামলায় অভিযোগ আনা হয়। কেন্দ্রীয় তদন্ত সংস্থা বলছে, ওই তার বার্তার মাধ্যমে ইমরান প্রমাণ করতে চেয়েছিলেন পাকিস্তানের ক্ষমতাধর সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতা থেকে সরিয়েছে। রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে গত বছরের আগস্টে ইমরান খান ও কোরেশির বিরুদ্ধে ওই মামলা করা হয়। 13 ডিসেম্বর ইমরান ও কোরেশিকে দ্বিতীয়বারের মতো অভিযুক্ত করা হয়। এরপর অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীন গত মাসে আদিয়ালা কারাগারে নতুন করে মামলার কার্যক্রম শুরু করেন বিশেষ আদালত। এদিকে পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে, সেদেশের বালুচিস্তান প্রদেশে 5 সন্ত্রাসী নিহত হয়েছে। বার্তা সংস্থা ইরনা আরও জানায়, বালুচিস্তান প্রদেশের প্রাদেশিক মুখপাত্র জান আচেক জাই বলেছেন, ওই প্রদেশে সন্ত্রাসী হামলা প্রতিহত করতে সেনাবাহিনী অভিযান চালায়। তাদের অভিযানে বালুচ বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে জড়িত অন্তত 5 সন্ত্রাসী নিহত হয়। বালুচিস্তান প্রদেশের মাজ শহরে আজ ওই ঘটনা ঘটে। আচেক জাই আরও বলেন, সন্ত্রাসীরা মাজ শহরের একটি পুলিশ স্টেশন, কারাগার এবং হাসপাতালে হামলা চালানোর পরিকল্পনা করেছিল। খবর পেয়ে সেনাবাহিনী অবিলম্বে সন্ত্রাসীদের ঘাঁটিতে হামলা চালিয়ে তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেয়। পাকিস্তানের নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, ওই এলাকায় নিযুক্ত সেনারা বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদের উপর একযোগে হামলা চালাতে সক্ষম হয়। বালুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো পাকিস্তানের সন্ত্রাসী সংগঠনের তালিকায় রয়েছে। এই গোষ্ঠী অসংখ্য বিস্ফোরণ, সন্ত্রাসী হামলা এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের হত্যার দায়িত্ব স্বীকার করেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান আগ্রাসনকে বিশ্বে গণহত্যার উদাহরণ হিসেবে স্মরণ করা উচিত বলে বক্তব্য দেওয়ার পর ব্রিটিশ লেবার পার্টি থেকে আইন প্রণেতা কেট ওসামরকে বরখাস্ত করা হয়েছে। ওসামর রোববার তাঁর দলের নেতাদেরকে পাঠানো মেসেজে বলেছেন, ঐতিহাসিক হলোকাস্ট মেমোরিয়াল ডের প্রাককালে গাজাকে সাম্প্রতিক গণহত্যার উদাহরণ হিসেবে উল্লেখ করা উচিত। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা গাজা উপত্যকায় মানবিক সহায়তার চালান প্রবেশে বাধা দিয়ে ইসরায়েলি সেনাদের অপরাধ চক্রের সাথে শরিক হয়েছে। উগ্র ইহুদিবাদীদের এ আচরণ সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে তাদের অমানবিক কর্মকাণ্ডের অংশ হিসেবে গাজা উপত্যকায় মানবিক সহায়তার চালান প্রবেশে বাধা দিয়ে ইসরায়েলি সেনাদের অপরাধযজ্ঞের সাথে শরিক হয়েছে। সোমবার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা টানা চতুর্থ দিনের মতো করম আবু সালেম ক্রসিংয়ে বিক্ষোভ প্রদর্শন করে গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়। গাজাযুদ্ধের 115 দিন পর ইসরায়েলি সেনাদের ক্রমাগত বর্বর হামলার কারণে এই ভূখণ্ডের বাসিন্দাদের পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে উঠেছে এবং ক্ষুধা ও সংক্রামক রোগের ঝুঁকি গাজার জনগণকে হুমকির মুখে ফেলেছে। গত 7 অক্টোবর আলাক্সা তুফান অভিযান শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ইহুদিবাদী বসতিগুলোর বাসিন্দারা ইসরায়েলি সৈন্যদের সাথে মিলে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েল সরকার ও উগ্র ইহুদিবাদীরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে তাদের অমানবিক পরিকল্পনা ও লক্ষ্য বাস্তবায়নের জন্য অবৈধ ইহুদি বসতির বাসিন্দাদের ব্যবহার করছে। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী টর ভ্যান্সল্যান্ড ফিলিস্তিনের সম্পত্তি ধ্বংস ও বাজেয়াপ্ত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ইহুদি বসতিগুলো অবৈধ এবং শান্তির জন্য তারা প্রধান বাধা। তিনি বলেন, জাতিসংঘ এখনও ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব অবসানের প্রতি সমর্থন দেয়। সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক সংস্থাগুলোর উদাসীনতা এবং আমেরিকা ও পশ্চিমা সরকারগুলোর নিরাপত্তার সুযোগে ইসরায়েল বহুসংখ্যক ইহুদি বসতি স্থাপন করেছে। এই ইহুদি বসতিগুলোর জায়গা জমি ফিলিস্তিনিদের ছিল, যারা কিনা ইসরায়েলি সেনা এবং উগ্র ইহুদিদের জুলুম নির্যাতনের কারণে নিজেদের বাসস্থান ত্যাগ করতে বাধ্য হয়েছিল। ইসরায়েল 1967 সালে দখলীকৃত এলাকার ব্যাপারে জাতিসংঘের ঘোষিত কোনো প্রস্তাব আজ পর্যন্ত বাস্তবায়ন করেনি। 1967 সালের যুদ্ধে ইসরায়েল পশ্চিম তীর ও গাজা দখল করেছিল। এরপর 2016 সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে 2334 নম্বর প্রস্তাব অনুমোদন করা হয়, যেখানে দখলীকৃত অঞ্চলে ইহুদি বসতি স্থাপনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয়েছিল। কিন্তু তেল আবিব এই প্রস্তাব সম্পূর্ণরূপে উপেক্ষা করেছিল। স্বাধীন রাজনৈতিক মহল, ফিলিস্তিনের সমর্থক ও মানবাধিকার সংস্থাসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি সত্ত্বেও ইসরায়েল কোনো অবস্থাতেই জাতিসংঘের ওই প্রস্তাব মেনে চলেনি এবং নির্বিঘ্নে ফিলিস্তিনি ভূমি দখল প্রক্রিয়া অব্যাহত রেখেছে।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দুই ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন দশম বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। এদিকে টিআইবির প্রতিবেদন, রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
বিশ্বের 180টি দেশের মধ্যে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় দুই ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন দশম, এমনটা জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। রাজনৈতিক প্রভাব থাকার কারণে দুর্নীতি দমন কমিশন সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারছে না বলেও অভিযোগ করেছেন তিনি। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি আয়োজিত দুর্নীতির ধারণা সূচক নিয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান টিআইবির নির্বাহী পরিচালক।
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যাদের উপর দুর্নীতি নিয়ন্ত্রণের দায়িত্ব এখতিয়ার প্রাপ্ত, যারা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো তাদের মধ্যে রাজনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ বেড়েছে বা প্রভাব বিস্তার করছে, যার ফলে যারা দুর্নীতি করেন তাদেরকে সুরক্ষা দেয়া, তাদেরকে প্রমোট করা হয়।
রাজনৈতিক প্রভাবের ফলে সুশাসন ঠিকমতো কাজ করেনি বলেও মন্তব্য করেছেন তিনি। সংবাদ সম্মেলনে টিআইবির ট্রাস্টি অ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন, বর্তমান সরকার দুর্নীতি মুক্ত করার নীতি কতটুকু কার্যকর করতে পারবে সেটি এখন দেখার বিষয়।
তারা তো নিজেরাই অঙ্গীকার করেছেন যে দুর্নীতি তারা দমন করবেন, দুর্নীতি কমিয়ে আনার চেষ্টা করবেন। এখন সবকিছুই নির্ভর করবে যে তারা নিজেরা যে কথাগুলি বলেন সেটা সৎভাবে বলেন কিনা, যেটা বিশ্বাস করেন সেটা বলেন কিনা, না শুধু বলার জন্য বলেন।
টিআইবি মনে করে সূচকের এই স্কোর ও অবস্থানে জানান দেয় দুর্নীতির বিরুদ্ধে সরকারের অঙ্গীকার বাস্তবিক অর্থে কতটুকু কার্যকর হয়েছে। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিশ্বব্যাপী দুর্নীতির ধারণা সূচক নিয়ে টিআইবির প্রতিবেদন রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট। তিনি বলেন, এসব অপবাদকে সরকার কখনোই পরোয়া করে না। মঙ্গলবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন।
বিশ্বজুড়ে ক্ষমতার যে দ্বন্দ্ব, সেখানে অবস্থানগতভাবে কোনো কোনো জোট বা দেশ তাদের স্বার্থ সংরক্ষণের পাহারাদার এইসব প্রতিষ্ঠান।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা দর্পণ।
দর্পণ
শ্রোতা বন্ধুরা, চলতি রাজনৈতিক ঘটনাবলী সহ বিভিন্ন বিষয়ের উপর বিশ্লেষণ ধর্মী সাপ্তাহিক অনুষ্ঠান দর্পণে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশনায় রয়েছে আমি সোহেল আহমেদ
এবং আমি আক্তার জাহান।
দর্পণের আজকের আসরে আমরা পশ্চিম এশিয়ায় মার্কিন আধিপত্যবাদ পতনের কারণ ও ফলাফল নিয়ে আলোচনা করব। গত দুই দশকের ঘটনাবলী লক্ষ্য করলে দেখা যাবে অর্থ, রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তা কোনো ক্ষেত্রেই আমেরিকা তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। এমনকি আন্তর্জাতিক অঙ্গনেও আমেরিকা বিভিন্ন চোরাবালিতে আটকা পড়েছে। ইরাক ও আফগানিস্তানে আমেরিকার ব্যর্থতা থেকে মার্কিন পতনের বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠেছে। চলুন তাহলে আজকের আলোচনা শুরু করা যাক। আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের আর্থ, রাজনৈতিক ও সামরিক সমর্থন কারো কাছে অজানা নয়। অবৈধভাবে ইসরায়েল প্রতিষ্ঠার শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলের যাবতীয় অন্যায় কর্মকাণ্ডের প্রতি আমেরিকা সমর্থন দিয়ে এসেছে। ইসরায়েলের অন্যতম প্রতিষ্ঠাতা বেন গুরিয়ান আমেরিকা ইহুদি লবি শক্তি ও প্রভাবকে মুসলিম দেশগুলোতে ঈশ্বরের তেল উপহার দেওয়ার সমান বলে মন্তব্য করেছেন। তার এ বক্তব্য অনেকের কাছে হাস্যকর মনে হলেও এটাই বাস্তব। ইসরায়েলের প্রতি আমেরিকার একতরফা সমর্থনের কারণে ইসরায়েল পশ্চিম এশিয়ায় এখনও টিকে আছে, অথচ মার্কিন জনগণ ফিলিস্তিনিদেরকে সমর্থন করে। ১৯৮০ দশকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড রেগানের আমলে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের নজিরবিহীন সমর্থন ঘোষণা করা হয়। অর্থনৈতিক ক্ষেত্রে ইসরায়েল কঠিন সংকটে পড়লে সে সময় আমেরিকা ১,০০০ কোটি ডলার অফেরযোগ্য সহায়তা দিয়েছিল। এ কারণে ইসরায়েল তখন বড় ধরনের পতনের হাত থেকে রক্ষা পেয়েছিল।
এরপর ১৯৯০ দশকে দখলদার ইসরায়েলের প্রতি মার্কিন সমর্থনের বিষয়টি পাকাপোক্ত করে ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের সিনেটররা একটি আইন প্রণয়ন করেন, যাতে যে দলই ক্ষমতায় থাকুক না কেন তারা ইসরায়েলকে সর্বাত্মক সমর্থন দিয়ে যাবে। যেমন ইসরায়েলকে প্রয়োজনীয় অস্ত্র দেওয়ার বিধান করা হয়েছে, যাতে সমরাস্ত্রে অঞ্চলে কেউ ইসরায়েলকে ছাড়িয়ে যেতে না পারে। তাই আমেরিকার বার্ষিক সামরিক বাজেটে ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার অনুমোদনের বিষয়টি একটি চিরাচরিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এছাড়া জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েল বিরোধী প্রস্তাবে ভেটো দিয়ে আমেরিকা দীর্ঘদিন ধরে ইসরায়েলি আগ্রাসনকে সমর্থন দেওয়ার পাশাপাশি তাদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে। তবে মার্কিন জনগণ, এদেশের কিছু রাজনীতিবিদ এবং রাজনৈতিক সংগঠনগুলো মার্কিন করদাতাদের পকেট থেকে দখলদার ইসরায়েলকে সহায়তা দেওয়ার ঘোর বিরোধী।
বিশ্বের বিভিন্ন প্রান্তে আমেরিকার ক্রমবর্ধমান পতনের আলামত, সামরিক বাজেট বৃদ্ধি, অর্থনৈতিক সংকট, বিশেষ করে ঋণের বোঝা প্রভৃতি কারণে আমেরিকার জনগণের কাছে প্রশ্ন জাগে, কেন তাদের সরকারগুলো দেশের বস্তুগত ও অবস্তুগত সম্পদ দিয়ে বর্ণবাদী ইসরায়েলকে সাহায্য ও সমর্থন দিয়ে যাচ্ছে। এদিকে আমেরিকায় বিডিএস নামে পরিচিত ইসরায়েল বয়কট আন্দোলনের সমর্থন দিন দিন বাড়ছে। এ থেকে বোঝা যায় মার্কিন মুল্লুকে ইসরায়েলের প্রতি ঘৃণা ক্রমেই বাড়ছে। এমনকি আমেরিকার ইহুদি পুরোহিতরাও ইসরায়েলকে আর্থিক সহায়তা না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। মোট কথা, আমেরিকার জনগণ এখন আর আগের মতো ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি অপরাধ যজ্ঞের প্রতি সমর্থন করে না। আমেরিকান বৈদেশিক নীতিতে ইসরায়েলি লবির ভূমিকার সম্পর্কে জন মার্শেইমার এবং স্টিফেন ওয়ালেটার বই যখন প্রকাশিত হয়েছিল, তখন খুব কম লোকই ছিল যারা এই লবিং গ্রুপের প্রভাব ও শক্তি দেখে বিস্মিত হয়নি।
যদিও অতীতে ইসরায়েলকে সহায়তার ধরন বা পদ্ধতি ছিল অস্পষ্ট, কিন্তু ওই বইটি থেকে এটা সুস্পষ্ট হয়ে গেছে যে বিশ্ববিদ্যালয়, আইনজীবী ও রাজনীতিবিদ থেকে শুরু করে আমেরিকার আর্থিক শিল্প শাখ সমগ্র ক্ষেত্রে ইহুদিবাদী লবিং গ্রুপ আইপেক এর প্রভাব এতটাই বেশি যে ইসরায়েলের বিরুদ্ধে কোনো ধরনের পদক্ষেপ নিতে গেলেই মার্কিন প্রশাসন অচল হয়ে পড়বে। এখন পর্যন্ত আমেরিকা ইহুদিবাদী ওই লবিং গ্রুপ যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন ধরে রাখার জন্য সর্বশক্তি দিয়ে কাজ করে যাচ্ছে। তাদের কোনো কথাকে অমান্য করলেই মার্কিন সরকারকে চড়া মূল্য দিতে হবে। কিন্তু ধারণা করা হচ্ছে এখন পরিস্থিতি অনেকটাই পাল্টে গেছে। ইহুদিবাদী লবিং গ্রুপ আইপেক এর প্রভাব আগের মতো নেই। মার্কিন চিন্তাবিদ এবং জনগণ, বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে ইসরায়েলের কোনো স্থান নেই। এক জনমত জরিপে দেখা গেছে মার্কিন সমাজে ইসরায়েলের প্রতি সমর্থন দিন দিন হ্রাস পাচ্ছে।
২০১৭ সালের জুলাই মাসে হার্ভার্ডের বেলফোর সেন্টারের একজন গবেষক তার এক নিবন্ধে স্বীকার করেছেন যে ফিলিস্তিনি জনগণের প্রতি আমেরিকার যুবকদের সহানুভূতি বেড়েছে, এমনকি বর্তমান প্রজন্মের মার্কিন ইহুদি তরুণরাও ইসরায়েলকে সমর্থন দিতে আগ্রহী নয়। ইসরায়েলের প্রতি আমেরিকার যুবকদের সমর্থন কমে যাওয়ার একটি প্রমাণ হচ্ছে মার্কিন ধনকুবের শেলডন অ্যাডেলসন সেদেশের ইহুদি যুবকদেরকে ইসরায়েলে অভিবাসন করতে উৎসাহিত করার জন্য যে পরিকল্পনা নিয়েছিলেন তা কার্যত ব্যর্থ হয়েছে। এমনকি এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন হয়েছে তা তিনি নিজের পকেট থেকেই খরচ করেছেন। অবশ্য মার্কিন যুবকদের ইসরায়েলের প্রতি অনীহার প্রবণতা অনেক আগে থেকেই লক্ষ্য করা গেছে। যেমন গ্যালপ ইনস্টিটিউটের জরিপে দেখা গেছে ২০১৪ সালে আমেরিকার যুবকদের অর্ধেকেরও বেশি ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হত্যাযজ্ঞ, বিশেষ করে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
বলা যায় ইসরায়েল সংক্রান্ত আমেরিকার অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতিতে যে কিছু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা আমেরিকার রাজনৈতিক অঙ্গনে এই তরুণ প্রজন্মের প্রবেশের কারণেই সম্ভব হয়েছে। এমন পরিস্থিতিতে তেল আবিবের অনেকে ইসরায়েলের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছে এবং তারা ইসরায়েল থেকে পলায়নের চেষ্টা করছে। ইসরায়েলকে সমর্থনকারী খ্রিস্টানদের একটি সংস্থার কৌশলগত বিভাগের প্রধান ডেভিড ব্রগ ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি আমেরিকার যুবকদের সমর্থন সম্পর্কে লামন্ড ডিপ্লোম্যাটিক সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলেছেন, আমরা যারা ইসরায়েলকে পছন্দ করি তাদের মধ্যে যে কোনো ফাটল বা বিভেদ নতুন প্রজন্মের জন্য উদ্বেগজনক বিষয়। ২০০০ সালের পর জন্ম নেয়া তরুণ সমাজ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রদের বেশিরভাগই ফিলিস্তিনিদেরকে সমর্থন করছে।
মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে গ্যালপ ইনস্টিটিউটের পরিচালিত সাম্প্রতিক এক জনমত জরিপে দেখা গেছে ২০০১ থেকে ২০২১ সালের মধ্যে ফিলিস্তিনিদের প্রতি আমেরিকার জনগণের সমর্থন ও সহানুভূতির মাত্রা বহুগুণে বৃদ্ধি পেয়েছে এবং অন্যদিকে ইসরায়েলের কর্মকাণ্ডের ব্যাপারে তারা নানা সন্দেহ ও প্রশ্ন উত্থাপন করেছে। পর্যবেক্ষকরা বলছেন এই জরিপের ফলাফল থেকে পশ্চিম এশিয়ায় ইসরায়েল ও আমেরিকার পতনের আলামত ফুটে উঠেছে। তো শ্রোতা বন্ধুরা, আগামী আসরে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাবো। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
দর্পণ অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, আজ ৩০ জানুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার, আশা করছি আপনারা ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ দুটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, গণতন্ত্রকে কণ্ঠকাকীর্ণ করেছে বিএনপি, ওবায়দুল কাদেরের অভিযোগ দৈনিক ইত্তেফাক। দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের দুই ধাপ অবনমন, টিআইবি দৈনিক প্রথম আলো। কালো পতাকা নিয়ে জনগণ দ্বাদশ সংসদকে ঘৃণা জানাচ্ছে গয়েশ্বর দৈনিক কালের কণ্ঠ। গণহারে ডান্ডাবেড়ি পরানো যাবে না হাইকোর্ট দৈনিক নয়া দিগন্ত। রাজনৈতিক বন্দীদের মুক্তি দাবি করেছে জাতিসংঘ দৈনিক মানব জমিন। কলকাতার শিরোনাম হাইকোর্টে দুই বিচারপতির বেঞ্জির দৈরত, লজ্জিত প্রধান বিচারপতি। সংবাদ প্রতিদিন প্রেসিডেন্টকে ইম্পিচ করার দাবি। অশান্ত মালদ্বীপে টলমল মজ্জির সিংহাসন দৈনিক আনন্দবাজার পত্রিকা। একশো দিনের কাজের টাকা না দিলে 2 ফেব্রুয়ারি থেকে ধর্ণা ডাক মমতার দৈনিক আজকাল। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছে। জনাব সিরাজুল ইসলাম, টিআইয়ের ধারণা সূচক প্রকাশ, দুর্নীতিতে বাংলাদেশের আরো 2 ধাপ অবনতি, এটা দৈনিক মানব জমিনের শিরোনাম। কি বলবেন এই রিপোর্ট সম্পর্কে?
আপনাকে ধন্যবাদ। আমি মনে করি এর ভেতর দিয়ে বাংলাদেশের বাস্তবতা ফুটে উঠেছে। বাংলাদেশে যে ভয়াবহ রকমের দুর্নীতি চলছে, এই দুর্নীতি যে শুধুমাত্র সরকারি ভাবে তা কিন্তু না, বেসরকারি খাতেও প্রচুর দুর্নীতি আছে, বিশেষ করে ব্যাংক এবং অর্থনীতিতে, তারপরে বাজার ব্যবস্থায়, নিত্য পণ্যের বাজারে, এইসব জায়গায় এই দুর্নীতিগুলো ভয়ঙ্করভাবে হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এবং কী কীভাবে দুর্নীতি হয়েছে, কোন কোন খাতে দুর্নীতি হয়েছে, কত হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে, এসবই আমাদের কাছে মোটামুটি কম বেশি পরিষ্কার। বাংলাদেশের পত্রপত্রিকায়, গণমাধ্যমে বিভিন্ন সময় খবর এসেছে। সেক্ষেত্রে 2023 সালে বাংলাদেশের অবস্থানের যে অবনতি ঘটবে সেটি অনেকটা স্বাভাবিক, এবং যে চিত্র তুলে ধরা হয়েছে টিআইবি রিপোর্টের মধ্য দিয়ে, তাতে অবান্তর কিছু বলা হয়েছে আমি মনে করি না, বরং অনেকটা রয়ে শুয়ে বলা হয়েছে। বাংলাদেশের যে দুর্নীতি, এই দুর্নীতি চলছে লাগামহীনভাবে বহুদিন ধরে। এখানে সরকারের যে ব্যর্থতা আমি বলবো, সেটি হচ্ছে যে সরকারের পক্ষ থেকে এই দুর্নীতিগুলো ঠেকানোর বা প্রতিরোধের কার্যকর উদ্যোগ থাকা দরকার ছিল, সেই কার্যকর উদ্যোগকে আমরা দেখছি না সেইভাবে। বরং কোনো কোনো ক্ষেত্রে দুর্নীতি ঠেকানোর ব্যবস্থা নিতে গেলে সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া পর্যন্ত হয়েছে। যেমন ইসলামী ব্যাংকের ব্যাপারে একটি বিশেষ গ্রুপ বা প্রতিষ্ঠান বা ব্যক্তির যে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং সেই ব্যাপারে মামলা হয়েছে, কিন্তু আদালত থেকে সেই মামলা জানুয়ারি মাস পর্যন্ত স্থগিত করা হয়েছে, সে ব্যাপারে কোনো শুনানিই করা যাবে না। অথচ মোটামুটিভাবে প্রমাণিত একটা বিষয়, এটা সাদা চোখে সবাই দেখছে, পত্রপত্রিকা গণমাধ্যমে খবর এসেছে, এবং এখন যে সমস্ত গণমাধ্যম খবর দিচ্ছে, তারা যে সরকার বিরোধী বা যাদের বিরুদ্ধে খবর দিচ্ছে তাদের বিরুদ্ধে এদের কোনো যুদ্ধ আছে তা তো না। তারপরেও এই তথ্যগুলো বেরিয়ে এসেছে, এবং এই তথ্যগুলো সত্য হওয়ার পরেও সেই তথ্যের ভিত্তিতে অনেক ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, এটি হলো দুর্বলতা। এই দুর্বলতা দূর না করতে পারলে আসলে বাংলাদেশের দুর্নীতির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা একদমই নেই।
গাজার যুদ্ধ পরিস্থিতিকে গণহত্যা বলায় লেবার পার্টির এমপি ক্যাট ওসামামোরকে সাসপেন্ড করা হয়েছে। গণতান্ত্রিক দেশ বলে দাবিদার ব্রিটেনে ঘটে যাওয়া এই ঘটনাকে আপনি কিভাবে দেখছেন?
জি, গাজা পরিস্থিতিকে গণহত্যা বলায় লেবার পার্টির এমপি কেট ওসামোরকে যে সাসপেন্ড করা হলো, আমি মনে করি এর ভেতর দিয়ে ব্রিটেনের গণতন্ত্রের একটা বিভৎস কদর্য রূপ প্রকাশ হয়েছে। কেট ওসামোর বলেছেন যে হলোকাস্ট দিবসের প্রাক্কালে তিনি সবাইকে স্মরণ করছেন যারা এইভাবে নিহত হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিদের বাইরে যারা নিহত হয়েছে তাদেরকে তিনি স্মরণ করেছেন, তারপরে কম্বোডিয়া, রুয়ান্ডা, উগান্ডা, এরকম বসনিয়া, হার্জেগোভিনা, বিভিন্ন দেশে যে সমস্ত গণহত্যা হয়েছে সাম্প্রতিক সময়ে, সেই সমস্ত নিহত ব্যক্তিদের তিনি স্মরণ করেছেন। পাশাপাশি গাজায় যে সমস্ত মানুষ ইসরায়েলের গণহত্যায় মারা যাচ্ছে তাদেরকে তিনি স্মরণ করেছেন, ব্রিটিশ লেবার দলের এমপি কেট ওসামোর। এই ব্যাপারে ব্রিটিশ লেবার দলের গুরুত্বপূর্ণ নেতা এবং ব্রিটিশ পার্লামেন্টের বিরোধী দলীয় হুইপ অ্যালান ক্যাম্পবেল, তিনি এই কেট ওসামোরকে তার এমপিশিপ সাসপেন্ড করেছেন আর কি। এখানে মূলত কেট ওসামোরকে দুটো অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে, কিন্তু সেদিকে আর সরাসরি ইঙ্গিত দেয়নি। যেটি বলতে চেয়েছেন বলে আমি মনে করছি সেটা হচ্ছে যে হলোকাস্ট নিয়ে তো পশ্চিমা দুনিয়ায় কোনো কথা বলা যায় না, কোনো প্রশ্ন করা যাবে না, এইটা বিরাট অপরাধ করেছেন, এবং এই জন্য কেট ওসামোর এমপিশিপ বাতিল হলো। এখন প্রশ্ন হচ্ছে যে গাজায় যে গণহত্যা চলছে এ কথা তো সত্যি, এবং এই সত্যই তিনি তুলে ধরেছেন। তো এই কথাকে সরাসরি অ্যালান ক্যাম্পবেল বলছেন না বা ব্রিটিশ রাজনীতিবিদরা বলছে না, বরং ইঙ্গিত দিচ্ছেন কোথায়, ইঙ্গিতটা হচ্ছে যে হলোকাস্ট নিয়ে কেন প্রশ্ন তুললেন, এটা তো অন্যায়, এটা তো বেআইনি, আইন অনুযায়ী প্রশ্ন তোলা যাবে না। এখন প্রশ্ন হচ্ছে যে হলোকাস্ট হয়েছে কিনা আদৌ, এ নিয়ে বিতর্ক হচ্ছে, হলে কত মানুষ মারা গেছে এবং আসলে হিটলার কতটা দায়ী তার জন্য, এ নিয়ে কিন্তু চুলচেরা বিশ্লেষণ হতে পারে। কিন্তু হলোকাস্ট হয়েছে, হিটলার 60 লাখ ইহুদি মেরেছে, এটা ফিক্সড, এটা ফাইনাল, এ নিয়ে আর কোনো আলোচনার কোনো জায়গা রাখেনি পশ্চিমা জগৎ। এর কারণ হচ্ছে ওর ভেতরে এই গোলমাল আছে, এই জন্য এটা নিয়ে আর কোনো আলোচনা করা যায় না। তা যেহেতু আলোচনা করেছেন বা এই ব্যাপারে কথা বলেছেন, এটা ব্রিটিশ আইন অনুযায়ী অপরাধ হয়েছে, তার মানে গণতন্ত্রের দাবি করলেও কোনো ব্যাপারে প্রশ্ন করা যাবে না, এটা হলো গণতন্ত্রের রীতি। এই যে ব্রিটিশ গণতন্ত্রের একটা বিভৎস রূপ, সেটি আমরা কেট ওসাবনের ক্ষেত্রে দেখলাম।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক আজকাল লিখেছে, বাংলার শ্রমিকদের বকেয়া টাকা না মেটালে ধর্নায় বসার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে যোগ দেন মমতা। সেখান থেকে 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। তৃণমূল সুপ্রিমে স্পষ্ট জানিয়ে দেন, 100 দিনের বকেয়া টাকা না দিলে 2 তারিখ থেকে আমি নিজে ধর্নায় বসব। শিলিগুড়ির অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে কোচবিহার থেকেও 100 দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রকে এক হাত নেন মমতা। বলেন, 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করব, আমাদের টাকা ফিরিয়ে দাও, মানুষ ঘর পাবে না, নিজের পরিশ্রমের টাকা পাবে না, আর তোমরা অট্টালিকায় থাকবে, এটা হবে না। এর আগে 100 দিনের কাজের টাকার দাবিতে দিল্লিতে গিয়ে ধর্ণা করছিলেন অভিষেক ব্যানার্জি। দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, পারস্পরিক দ্বন্দ্ব ও অশান্তি পেরিয়ে এবার সরাসরি প্রেসিডেন্টকে সরানোর তোড়জোড় মালদ্বীপে। নেপথ্যে দেশের প্রধান বিরোধী দল মালদ্বীপিয়ান ডেমোক্রেটিক পার্টি বা এমডিপি মৈজকে ক্ষমতা থেকে সরাতে উদ্যোগী হয়েছেন তারা। ভারত ও মালদ্বীপের আন্তর্জাতিক স্তরের সম্পর্ককে ঘিরে চাঞ্চল্য তৈরি হয়েছে এর মধ্যে। এই ঘটনার জের টেনে মালদ্বীপের প্রাক্তন প্রেসিডেন্ট মোহাম্মদ সোলির দল অনাস্থার দাবি তুলেছে বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজুর বিরুদ্ধে। তাদের দাবি, মৈজুর ইম্পিচমেন্ট বা বেআইনি কার্যকলাপের ভিত্তিতে উচ্চ পদে থাকা সরকারি কর্তাকে আনুষ্ঠানিকভাবে অপসারণ প্রক্রিয়া শুরু করতে তারা প্রচুর স্বাক্ষর সংগ্রহ করে ফেলেছেন। এই পরিস্থিতিতে মজ্জির পাশে দাঁড়িয়ে বিবৃতি দিল মালদ্বীপের শাসক জোটের 2 শরিক দল। এই 2 দলের মধ্যে মজ্জির নিজের দল পিপলস ন্যাশনাল কংগ্রেস বা পিএনসিও রয়েছে। সোমবার সাংবাদিক বৈঠক করে মালদ্বীপের শাসক জোটের অন্যতম শরিক প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ বা PPM এর সাংসদ আহমেদ সালিম জানান, মৈজকে অপসারণ করার যাবতীয় চেষ্টা তারা যে কোনো মূল্যে প্রতিহত করবেন। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান।
আজ আমরা শুনব ইরানের প্রাচীন একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল, পিচফল মুখের ভেতর পড়ো। খুবই হাস্যকর মনে হচ্ছে না? আসলেই মজার। 2 অলসকে নিয়ে তৈরি হয়েছে এই প্রবাদটি। তারা দুজন পরস্পরে বন্ধু ছিল। অলস বন্ধুত্বের কিরকম পরিণতি হতে পারে সে নিয়েই আমাদের আজকের প্রবাদ এবং প্রবাদের পেছনের গল্প। চলুন তাহলে শুরু করা যাক।
ফার্সি ভাষায় পিচ ফলকে বলে হলু। প্রবাদটি ফার্সি ভাষা এরকম, হলু বিয়ফতে তু গেলু, বিয়ফত মানে পরুক আর তো গেলু মানে গলার ভেতর, অর্থাৎ পিচ ফল গলাই পরুক। অলস দুই বন্ধুর কথা বলছিলাম না, তারা দুজন একবার ভ্রমণে বের হওয়ার চিন্তা করল, দুই বন্ধু এবং দুই সঙ্গী। ওই দুই বন্ধু কিন্তু বাহ্যিক দৃষ্টিতে দেখতে একরকম ছিল না, তবে ভেতর কত বৈশিষ্ট্য তাদের একই রকম ছিল, চিন্তাগত দিক থেকে যেমন কাজের দিক থেকেও তেমন। তবে নিঃসন্দেহে তারা কোনো দার্শনিক কিংবা চিন্তাবিদ গোছের ছিল না, বরং তারা দুজনে ছিল অকর্ম, যাকে বলে অলস। এটাই ছিল তাদের মধ্যে অভিন্ন বৈশিষ্ট্য। তো কি হলো তাদের সেই গল্পে মনোযোগী হব আমরা মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন, যথারীতি এই প্রত্যাশা রইল।
বলছিলাম দুই অলস বন্ধু ভ্রমণে বের হবার কথা ভাবল এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে পথে পা বাড়াল। পথে যেসব জিনিসপত্র প্রয়োজন হতে পারে সেগুলোর মধ্য থেকেও ভারী জিনিসগুলো তারা নিল না, তাই তাদের বোঝা মোটামুটি হালকাই ছিল এবং খুব বেশি বড় সড়ো হল না। সেই হালকা পাতলা বোঝাটাও তারা তাদের কাঁধে তুলে নিতে পারল না। প্রথম বন্ধু বলল, দোস্ত আমার বোঝা তো ভীষণ রকম ভারী, 10টা উঠো আমার বোঝা টেনে নিতে পারবে না। এই হলো অলসের অবস্থা, বোঝাটা ধরে ঘাড়ে তুলে নেবে এই কাজটুকু নিজে করতে চাচ্ছে না। বন্ধুকে বলছে, তুমি কি আমার বোঝাটা 10 কদম নিয়ে যেতে পারবে?
ভ্রমণকারী অপর সঙ্গী তার বন্ধুর বেহাল অবস্থা দেখে একটু দয়াদ্র হল, মনে তার করুণা জাগলো, সেবার মানসিকতা জেগে উঠল। বন্ধুকে বলল, 10 কদম মাত্র, তুমি যদি চাও তোমার বোঝাটা আমি দুনিয়ার এ প্রান্ত থেকে অপর প্রান্তে টেনে নিয়ে যাব, কি বলো, যাব? এভাবে প্রথম প্রথম বন্ধুকে সান্ত্বনা দিল, তারপর বলল, চিন্তা করো না বন্ধু, তুমি যখন ক্লান্ত হয়ে পড়বে আমি কথা দিচ্ছি তোমার বোঝাটা আমি 10 কদম না 11 কদম নিয়ে যাব। এভাবে সান্ত্বনা আর অলসতার বাণী বিনিময়ের মধ্য দিয়ে তারা সামনে অগ্রসর হয়ে গেল। যেতে যেতে তারা ক্ষুধার্ত হয়ে গেল, কিন্তু খাবার দাবার খেল না, তৃষ্ণার্ত হয়ে পড়ল অথচ পানি খেল না। তারপর কি হলো সে গল্প শুনবো খানিক মিউজিক বিরতির পর। সঙ্গে আছেন এই প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম দুই বন্ধু পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল, ক্ষুধা তৃষ্ণায় দুর্বল হয়ে পড়ল, কিন্তু খাবারও খেল না পানিও খেল না। এরকম পরিস্থিতিতে তারা পথের মাথায় একটা পিচফল গাছ দেখতে পেল। ওই পিচফল গাছ দেখে খুব খুশি হয়ে গেল তারা, সোজা চলে গেল সেই পিচফল গাছের নিচে। উপরে তাকিয়ে দেখল ফলগুলো পেকে একেবারে রসালো টসটসে হয়ে আছে, জিহ্বায় পানি এসে গেল তাদের। প্রথম বন্ধু বলল, দোস্ত এই গাছ থেকে পিচফল পাড়ো। দ্বিতীয় বন্ধু বলল, তুমি যাও পিচফল পেড়ে নাও। কেন সকল কঠিন কাজগুলো আমাকে করতে বলো? কঠিন কঠিন কাজগুলো কি আমাকেই করতে হবে?
দুই অলস বন্ধু বহু সময় ধরে একজন আরেকজনকে আদেশ দিল, সেই আদেশ দুজনে নিজেদের এক কান দিয়ে ঢুকিয়ে অপর কান দিয়ে বের করে দিল। কেউ রাজি হল না পিচফল গাছে উঠে রসালো সব ফল পেড়ে আনতে। শেষ পর্যন্ত প্রথম বন্ধু পিচফল গাছের নিচে লম্বা হয়ে শুয়ে পড়ল। দ্বিতীয় বন্ধু জিজ্ঞেস করল, ঘুমিয়ে পড়লে কেন? প্রথম অলস বলল, আমি চিন্তা করছি কিভাবে ক্লান্ত না হয়ে কিংবা কষ্ট করে গাছে না উঠে ওই সুস্বাদু পিচফল খাওয়া যায়। দ্বিতীয় বন্ধু প্রথম বন্ধুর জ্ঞান গর্ভ চিন্তা বীজ সুলভ কথা শুনে বলল, ধন্যবাদ জানাই তোমাকে, তোমার মতো এরকম প্রজ্ঞাময় চিন্তা শক্তি যদি আমার থাকতো। তারপরের গল্প শুনবো একটু পরেই। আসরের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটু মিউজিক বিরতি। সঙ্গে আছেন এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম, দুই বিজ্ঞ চিন্তাবিদ অলস বন্ধু ভাবনায় পড়ে গেল। একজনের ভাবনা হলো কি করে কোনো কাজ না করে পিছফল খাওয়া যায়। আরেক বন্ধুর চিন্তা হলো যদি সেই বন্ধুর মতো চিন্তাবিদ হতে পারত সে। যাই হোক, প্রথম বন্ধু শেষ পর্যন্ত তার বুদ্ধিমত্তার চর্চা শুরু করে দিল। দ্বিতীয় বন্ধুকে বলল, এক কাজ করো, তুমিও আমার মতো পিছফল গাছের নিচে শুয়ে পড়ো। দ্বিতীয় বন্ধু অবাক হয়ে জানতে চাইল কেন। অলস নম্বর এক বলল, আমি সকল দিক বিবেচনা করে দেখলাম, ভাবলাম হয়তো বাতাস আসতে পারে, আর বাতাস এলে পাকা পিছফল গাছ থেকে নিচে পড়ে যাবে।
দ্বিতীয় অলস এ কথা শুনে বলল, ধরেই নিলাম বাতাস এলে ফল নিচে পড়বে, কিন্তু সেই ফল আমরা কি করে ধরবো এবং খাবো। প্রথম অলস হাই তুলে বলল, এটা তো কোনো ব্যাপারই না, আমরা দুজনে মুখ খুলে বলতে থাকবো, হে পিছফল মুখের ভেতর পড়ো, মুখের ভেতর পড়ো। অলস নম্বর দুই বিরক্তির সঙ্গে বলল, এটা তো একটা ভুল চিন্তা, তুমি এরকম চিন্তা করবে ভাবতেও পারিনি। আচ্ছা, ধরেই নিলাম মুখের ভেতর পিছফল পড়লো, কে এখন কষ্ট করে ওই ফল চিবিয়ে খাবে? দুই দিন থেকে কেউ যখন এরকম অলসতা দেখায়, এই প্রবাদটি বলা হয়, পিছফল মুখের ভেতর পড়ো। তো এই ছিল গল্প প্রবাদের গল্পের আজকের আয়োজন। সঙ্গ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।
গল্প ও প্রবাদের গল্প অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে সংক্ষিপ্ত সংবাদ। নিষেধাজ্ঞার মধ্যেও বেসরকারি খাতের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটেছে, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। ইরানের সাথে যুদ্ধ চায় না আমেরিকা, মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কার্বি। দ্বাদশ সংসদ তথাকথিত বিরোধী দল সাজানো, এ সংসদ জনগণের নয়, মন্তব্য বিএনপি নেতা রিজভীর। এনআরসি চালু না করতে দেওয়ার ব্যাপারে জীবন বাজি অঙ্গীকার করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। ¶¶